ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এ বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন আজ বলেছেন যে রাশিয়া যদিও ইউক্রেনের সীমান্ত থেকে কিছু সৈন্য প্রত্যাহার করে নিয়েছে, তারপরও উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী এবং সাজ সরঞ্জাম এখনও সেখানে রয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র চায় রাশিয়া যেন তার বেপরোয়া ও আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করুক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে ব্লিংকেন বলেন, রাশিয়া চাইলে এখনো খুব অল্প সময়ের মধ্যে আগ্রাসী অবস্থানে চলে যেতে পারে। তিনি আরো বলেন, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মুখে ইউক্রেন যে সংযত থেকেছে আমি তার প্রশংসা করি। গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা বলেন, ইউক্রেনের সীমান্ত বরাবর এবং ক্রাইমিয়া অঞ্চলে রাশিয়া প্রায় 1.5 লক্ষ সৈন্য সমাবেশ করেছে, যা কিনা 2014 সালের পর ওই অঞ্চলে সর্ববৃহৎ সৈন্য সমাবেশ। সে বছরই রাশিয়া ক্রাইমিয়া অধিগ্রহণ করে। রাশিয়া বলছে সেই সেনা সমাবেশ ছিল সামরিক মহড়ার অংশ এবং এপ্রিলের শেষে তারা তাদের ঘাঁটিতে ফিরে গেছে। ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও নিরাপত্তা সহায়তা প্রদানের বিষয়ে ভাবছে এবং রাশিয়ার কার্যকলাপ সম্প্রতি নেটো ও G7 এর বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। ব্লিংকেন বলেন, সেখানকার এই সংঘাত বন্ধের জন্য যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রয়াসও চালিয়ে যাবে। মিয়ানমারের সংগঠকরা বলছেন, সেখানকার ক্ষমতাচ্যুত সাবেক বিধায়কদের তৈরি ছায়া সরকার সেখানকার সামরিক হুন্তার বিরোধিতা করার লক্ষ্যে একটি সশস্ত্র মিলিশিয়া বাহিনী গঠন করেছে। 1 ফেব্রুয়ারি ক্ষমতার দখলদার সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করায় সামরিক হুন্তা 760 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। জাতীয় ঐক্যমত্যের সরকার বলেছে যে গত নভেম্বর মাসের নির্বাচনে আং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সেই সূত্রে পাওয়া কর্তৃত্বের ভিত্তিতে পিপলস ডিফেন্স ফোর্স নামের এই মিলিশিয়া গঠন করা হল। 3 সপ্তাহ আগে গঠিত এই জাতীয় ঐক্যমত্যের সরকার বলেছে, সামরিক হুন্তার হত্যা এবং অন্যান্য সহিংস কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য এই বাহিনী গঠনের প্রয়োজন রয়েছে। ঐক্যমত্যের সরকারের উপ প্রতিরক্ষা মন্ত্রী খিন মা মা মিও গতকাল ঘোষণা করেন, আজ 5ই মে আমরা গণ প্রতিরক্ষা বাহিনী গঠন করেছি। এই বাহিনী গঠনের প্রস্তুতি বহুদিন ধরেই চলছিল, অনেকটা সময় প্রশিক্ষণে ব্যয় করা হয়েছে, জনশক্তি এবং অস্ত্রের চেয়েও প্রশিক্ষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরএফ এর মিয়ানমার বিভাগকে জানান, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটি প্রতিরক্ষা অধিগ্রহণ বিভাগও গঠন করা হয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপি সরকারের প্রতি অনুরোধ করেছে যেন মানবিক কারণে চিকিৎসার জন্য তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়া হয়। এই সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনা উত্তর বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা নিতে বিদেশ যেতে অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানিয়ে বলেন, করোনায় আক্রান্ত হওয়ায় বয়সের কারণে তার বেশ কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে, যার জন্য তার দেশের বাইরে চিকিৎসা প্রয়োজন।
বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে অনুমতি চেয়ে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যাপারে অনেকগুলো আইনি বিষয় জড়িত, তাই মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদনটি পাঠানো হয়েছে। তাদের মতামত এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার এটাকে ইতিবাচক ভাবে দেখছে। অপরদিকে আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, মানবিক দিক বিবেচনা করে যত দ্রুত সম্ভব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে কয়েকটি শর্তে সাজা স্থগিত করে গত বছর মার্চ মাসে সরকার মুক্তি দেয়। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের সর্বত্রই করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যয় সৃষ্টি করেছে। এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বিপর্যস্ত অবস্থা রাজধানী দিল্লির। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদনে।
করোনার দ্বিতীয় ঢেউ ভারতের সর্বত্র ধাক্কা দিয়েছে, তারই মধ্যে এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বিপর্যস্ত অবস্থা রাজধানী দিল্লির। সেখানে মৃত্যুহার এতই বেড়ে গেছে যে গোটা শহরটাই শ্মশানে পরিণত হয়েছে। বৈদ্যুতিক চুল্লিতে ঠাঁই পাওয়ার কথা তো ভাবাই যাচ্ছে না, এমনকি আলাদা করে অন্ত্যেষ্টি সম্পন্ন করার সম্ভব হচ্ছে না। নানা জায়গায় গণচিতা জেলে মৃতদেহ দাহ করা হচ্ছে। একটি শ্মশানে এনজিও থেকে দাহের কাজ পরিচালনা করছেন কিছু মানুষ। তারা জানিয়েছেন, আগে যেখানে দিনে 8 থেকে 10টি দেহ দাহ করার জন্য আসত, এখন সেখানে তার 10 গুণ আসছে, রোজ 100 থেকে 120। হবেই তো, গত কয়েকদিন ধরে দিল্লিতে রোজ করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে 400। চিতা জ্বালানোর কাঠ পর্যন্ত কমে গিয়েছে। এরই মধ্যে কিছু অসাধু লোক জ্বালানি কাঠের জন্য অতিরিক্ত টাকা চাইছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, অন্য ধর্মের মানুষ যেমন মুসলমান আর খ্রিস্টানদের কবর দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এরকম দু একজন পরিবার মৃতদেহ পুড়িয়ে দেওয়ারও অনুরোধ করেছেন। তার সঙ্গে যোগ হয়েছে অক্সিজেনের আকাল। সুপ্রিম কোর্ট গতকাল কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল এর বিহিত কবে হবে। তার জবাবে আজ কেন্দ্র জানিয়েছে, গতকালই দিল্লিকে 730 মেগাটন অক্সিজেন সরবরাহ করা হয়েছে, তবে প্রয়োজনের তুলনায় তা এখনও অপ্রতুল। এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউ আসছে বলে বিশেষজ্ঞরা সাবধান করে দিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। তালিবান বিদ্রোহীরা সেদেশের এই দীর্ঘ যুদ্ধের সংবাদ তাদের কথায় নিরপেক্ষভাবে পরিবেশন না করার জন্য স্থানীয় সাংবাদিকদের যে হুমকি দিয়েছে সংবাদ মাধ্যমের সমর্থক গোষ্ঠীগুলো এবং আফগানিস্তানের আন্তর্জাতিক সহযোগীরা তার তীব্র নিন্দে করেছে। এই হুঁশিয়ারির পাশাপাশি এমন অভিযোগও উঠে এসেছে যে আফগান গোয়েন্দা সংস্থার প্রধানও কাবুলে আফগান বিধায়কদের সঙ্গে গোপন বৈঠকে স্থানীয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এক ধরনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। আজই অজ্ঞাত বন্দুকধারীরা দক্ষিণের কান্দাহার প্রদেশে আফগান টেলিভিশনের একজন সাবেক অনুষ্ঠান উপস্থাপককে হত্যা করেছে। নিহত এই ব্যক্তি, যাকে নিয়ামত রওয়ান বলে শনাক্ত করা হয়েছে, আফগান অর্থমন্ত্রকের মিডিয়া বিভাগের প্রধান ছিলেন। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। নতুন করে আফগান সংবাদ মাধ্যমের উপর এই আক্রমণ এমন এক সময় করা হচ্ছে যখন সরকারি বাহিনী এবং তালিবানের মধ্যে যুদ্ধক্ষেত্রে সংঘাত বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে 1 মে থেকে, যখন যুক্তরাষ্ট্র ও নেটো আনুষ্ঠানিকভাবে তাদের সৈন্য প্রত্যাহার শুরু করল। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল টুইটারে লেখা এক বিবৃতিতে আফগান সংবাদদাতাদের তার কথায় কাবুল প্রশাসনের চাপে একপক্ষে সংবাদ দেয়া থেকে বিরত থাকতে বলেন, নইলে এর পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করে দেন। বার্তা সংস্থা দি অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে আফ্রিকার জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল বলছেন, চীনের তরফ থেকে ক্রমবর্ধমান সামরিক হুমকি আসতে পারে আমেরিকার পূর্ব দিক থেকেও, কারণ বেইজিং আফ্রিকার আটলান্টিক উপকূলে বিশাল নৌবন্দর স্থাপন করতে চায়, যার ফলে সেখানে ডুবোজাহাজ কিংবা বিমানবাহী জাহাজ নিয়ে যাওয়া যায়। জেনারেল স্টিফেন টাউনসেন্ড দি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলছেন, চীন মৌরিতানিয়া থেকে শুরু করে নামিবিয়ার দক্ষিণ পর্যন্ত আফ্রিকান দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করেছে আর সেদিকে নৌ স্থাপনা তৈরির ইচ্ছে পোষণ করছে। সেটি বাস্তবায়িত হলে চীন তার যুদ্ধ জাহাজগুলি ঘাঁটি সেখানে স্থাপন করতে পারবে এবং তাহলে তার নৌশক্তি যেমন প্রশান্ত মহাসাগরের তেমনি আটলান্টিক মহাসাগরেও সম্প্রসারিত হবে। নেতৃস্থানীয় শিল্পোন্নত রাষ্ট্রগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত গ্রহণকারী সংগঠন বিশ্ব স্বাস্থ্য সমাবেশ বা WHA তে তাইওয়ানের পর্যবেক্ষক হিসেবে থাকার বিষয়টি সমর্থন করছে। এবছরের চব্বিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বার্ষিক বৈঠক হতে যাচ্ছে তার আগে তাইওয়ানের এই পর্যবেক্ষক মর্যাদাটি সমর্থন পেল। এই প্রথম সাত জাতিগোষ্ঠী সকলেই WHA তে তাইওয়ানের সংযুক্তিকে সমর্থন জানালো। বুধবার প্রকাশিত এক যৌথ ইশতেহারে G7 বলে, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফোরামে এবং বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তাইওয়ানের অর্থবহ অংশগ্রহণকে সমর্থন করি। কোভিড-19 মহামারীর মোকাবিলায় তাইওয়ান সহ সব দেশেরই অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক সম্প্রদায় লাভবান হবে। তাইওয়ান বলছে G7 এর সমর্থনের জন্য তারা কৃতজ্ঞ। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনবেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার 40 লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ঢাকায় অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে 60 মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। এই টিকা থেকেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের চাহিদা আসলে 1-2 কোটি ডোজ। রাষ্ট্রদূত মিলারকে এটাও বলা হয়েছে,
নিড আমাদের বোধ হয় 4 মিলিয়ন, বাট আমি চাইছি যে 10-20 মিলিয়ন ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের ইমিডিয়েট দরকার। তো উনি বললেন যে এক্সাক্ট দিনক্ষণ আমি বলতে পারবো না, বাট উই আর সিরিয়াসলি ওয়ার্কিং, আমরা খুব আন্তরিকতার সাথে কাজ করছি যে আপনাদের আমরা কিভাবে ভ্যাকসিনটা দিতে পারি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে বলা কঠিন কবে পাওয়া যাবে টিকা, তবে যুক্তরাষ্ট্র দূতাবাস সর্বাত্মক চেষ্টা করছে। ভারতের কাছেও টিকা প্রাপ্তির তাগিদ দেওয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি বেশি না পারেন অন্তত 30 লাখ ডোজ টিকা পাঠানোর ব্যবস্থা করুন। ভারতের সেরাম ইনস্টিটিউটের তরফে আগেই বলা হয়েছে আগামী জুলাই মাসের আগে টিকা সরবরাহ করা সম্ভব নয়। টিকা না থাকা ইতিমধ্যেই প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে গেছে, নতুন করে রেজিস্ট্রেশনও বন্ধ। দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার মতো মজুদ কম। এক সপ্তাহের মধ্যে কোনো সূত্র থেকে টিকা না এলে দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। চীন থেকে 5 লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন, টিকা আনার জন্য প্রাণান্তকর চেষ্টা চলছে। রাশিয়ার স্পুটনিক টিকার ব্যাপারে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে। উল্লেখ্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো রাশিয়ার টিকার অনুমোদন দেয়নি। দেশব্যাপী গণপরিবহন চালু না হলেও ঢাকা সহ অন্যান্য জেলায় চালু হয়ে গেছে। শুরুতেই শোনা গিয়েছিল গণপরিবহন চালু করা নিয়ে সরকারের ভেতরেই ভিন্নমত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বিষয়টি খোলাসা করেছেন, বলেছেন নানামুখী চাপের কারণে গণপরিবহন চালু করতে হয়েছে। মন্ত্রী বলেন, তার কাছে খবর রয়েছে এপ্রিল মাসে কমপক্ষে 25 লাখ মানুষ যাতায়াত করেছেন, যে কারণে সংক্রমণ বেড়েছে। করোনা চিকিৎসায় ব্যবহৃত হয় রেমডেসিভির, ভারতে এর স্বল্পতা রয়েছে। বাংলাদেশ জরুরি সাহায্য হিসেবে 10,000 রেমডেসিভির পাঠিয়েছে। ওদিকে করোনায় গত 39 দিনে সবচেয়ে কম মানুষ মারা গেছেন বৃহস্পতিবার। 24 ঘন্টায় 41 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন 1,822 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
বাসাঞ্চরে গভীর রাত, ইবাদতে মগ্ন রোহিঙ্গাদের অনেকেই। ব্যস্ততা কমেনির ক্যান্টিনগুলোতে, সেহেরির আগ পর্যন্ত থাকবে এমন ব্যস্ততা। গুমভাঙ্গানো সাইরেন জাগিয়ে তুলছে ধর্মপ্রাণ রোহিঙ্গাদের, রোজা রাখতে সাধ্যমতো আয়োজন করছেন সেহরির।
আরে প্রথম দিয়ে দে 4 কেজি প্রতিবার হ্যান্ড, 5 কেজি সোনা, 1.5 কেজি দুধের প্যাকেট, তারপরে সেমাই, চিনি, পেঁয়াজ, রসুন, তারপরে ইয়ার পরে যাই বহুত বিভিন্ন মালা মালকল দিয়ে ইয়ান হলো। অসংখ্য শুকুরিয়া,
খুব ভালো লাগে। সাগর মাছ চাইতে যাই পারি, হালো আছে, সাইডে আছে, নদী আছে, সব কিছু পাওয়া যায়, খুব ভালো লাগতেছে।
শুনছিলেন কয়েকজন রোহিঙ্গার বক্তব্য। রমজান উপলক্ষে সেহরি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে বাসাঞ্চরে। সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার চেয়ারপারসন জেসমিন প্রেমা জানিয়েছেন, রমজানে বিশেষ খাদ্য সামগ্রী দিচ্ছেন তারা।
পাশাঞ্চলে এদের প্রথম রোজা, তো সেই দৃষ্টিকোণ থেকে গভর্নমেন্ট এটা তাদের প্রতি যথেষ্ট, আপনারা জানেন যে কেয়ারফুল এবং তাদেরকে যত্ন নিচ্ছে। ট্রিপল আর্টসের মাধ্যমে সরাসরি তাদেরকে ইফতার দেওয়া হচ্ছে, মুড়ি, তারপরে ছোলা বোট, বিশেষ করে রোহিঙ্গারা যে খাবারটা পছন্দ করে সেই খাবারটাই দিচ্ছে। আর এটা পুরো এখন তত্ত্বাবধানে আছে ট্রিপল আর্টসি, ওনাদের সহযোগিতায় ওরা ইফতারগুলো করছে। পাশাপাশি আমাদের ক্ষুদ্র পয়সে যতটুকু সম্ভব আমরা চাচ্ছি যে আমাদের, আমরা যাদের নিয়ে কাজ করি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সার্ভিসটা।
বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা জানিয়েছেন, উন্নয়ন সহযোগীদের সহায়তা নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাসাঞ্চরে। রমজান এবং ঈদের জন্য থাকছে বিশেষ সামগ্রী।
রমজানে যেমন আইটেম থাকে, ঈদের সময় সেদিন কিছু তারা বিভিন্ন আমাদের সহায়ক সংস্থা সহ তারা বিভিন্ন জিনিস দিচ্ছে।
মোহাম্মদ শামসুদ্দৌজা। রমজানে বাসাঞ্চলের বাজারগুলোতে মিলছে বাড়তি পণ্য সামগ্রী, প্রতিদিন চলছে সাধ্যমতো ইফতারির আয়োজন। বাসাঞ্চরে এভাবেই অতিবাহিত হচ্ছে রোহিঙ্গাদের প্রথম রমজান। মজম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। চার সদস্যের প্রতিনিধি দল এদিন রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন। দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব। দিল্লি ফিরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবে এই প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে 3রা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব চিঠি লিখেন রাজ্যের মুখ্য সচিবকে, গতকাল ফের চিঠিও লিখেন তিনি। এরপরই রাজ্য প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর এই রিপোর্টটি এখন আমরা শুনব আমাদের সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে।
গাড়ির এই দীর্ঘ লাইন ইফতার নেওয়ার জন্য, কারণ দার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টার মুসলিম অ্যাসোসিয়েশন অব ভার্জিনিয়ার পক্ষ থেকে ইফতার বিতরণ করা হচ্ছে। এই ইসলামিক কমিউনিটি সেন্টারটি প্রতিদিন নানা ধর্মবর্ণের মানুষের মাঝে প্রায় 600 প্যাকেট ইফতার বিতরণ করে। আর এই ইফতার যারা নেন তারা বলছিলেন, করোনা মহামারীর এই সময়ে এমন উচ্চ যেমন নিরাপদ, তেমনি তার নানা ভাবে তাদের সাহায্য করছে। ঘরে তৈরি করা গরম গরম এসব খাবার মানুষের হাতে পৌঁছে দিতে অনেক স্বেচ্ছাসেবক কাজ করেন, আর তাদের মধ্যে তরুণরাই বেশি। তাদেরই একজন এন্ড্রু ইমো, উচ্চ মাধ্যমিকে পড়া 17 বছর বয়সী এই অমুসলিম তরুণ সহ অন্যরা বলছিলেন, কমিউনিটির সেবা করতেই তারা এখানে এসেছেন।
I am not a Muslim. I help around the mosque to try to help the community and like hand out the meals to people who need it.
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ভার্জিনিয়ার 20% মানুষ প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যান। তাই দার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টার মুসলিম অ্যাসোসিয়েশন অব ভার্জিনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর মানুষের মাঝে 20,000 প্যাকেট ইফতার বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের। অ্যাডাম সেন্টারে ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে মসজিদের বাইরে। খোলা এই জায়গাটিতে বসে মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে হালকা ইফতার ও রাতের খাবার খান বা খাবার নিয়ে বাসায় চলে যান। মুসল্লিরা বলছিলেন, পবিত্র মাহে রমজানে তারা মহান সৃষ্টিকর্তার কাছে করোনা থেকে মুক্তি এবং বিশ্ব মানবতার কল্যাণে প্রার্থনা করছেন।
তো আজকে অনেক দিন পর আসলাম, কোভিড শুরু হওয়ার পর আজকে ফার্স্ট আসলাম, এসে খুবই ভালো লাগছে।
কর্তৃপক্ষ জানিয়েছে বেশিরভাগ মুসল্লি করোনার টিকা পাওয়ায় তারা এই ব্যবস্থা নিয়েছেন এবং মুসল্লিরাও এই ব্যবস্থায় আগ্রহী ছিলেন।
কালেকটিভলি আমরা 8,000 লোকের মতো ভ্যাকসিন দিয়ে দিয়েছি। তো ভাবলাম আরো কমিউনিটি, আরো কাউন্টির যে রিসোর্সগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের কমিউনিটি অনেকেই ভ্যাকসিন নিয়েছে। আপনি জানেন আমাদের আবার 25,000 থেকে 35,000 লোক নামাজ পড়ে আমাদের এখানে একটা সাধারণ বছর। আর এবছর যেহেতু কোভিডের কারণে আমরা 20% ক্যাপাসিটি চালাচ্ছি, যেহেতু ক্যাপাসিটি কমিয়ে আনা হয়েছে, বাট লোকজন সেফটি মেজারগুলো মানতেছিল, সেই কারণে আমরা ভাবলাম যে আমরা ফিজিক্যালি করি, কারণ অনেক লোকজনই যেহেতু একজন দেখতে পারতেছে না, মেন্টাল প্রেশার ছিল তাদের উপরে।
করোনা মহামারীর এই সময়ে সব নিয়ম কানুন মেনে যারা মসজিদে নামাজ পড়তে এসেছেন তারা আশা করছেন আগামী বছর করোনা মহামারীর প্রাদুর্ভাব কমে যাবে। আবারও আনন্দ উৎসবের মধ্য দিয়ে তারা পালন করবেন পবিত্র মাহে রমজান। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারীকণ্ঠ। আজ নারীকণ্ঠে আপনাদেরকে শোনাব ফরাসি এক তরুণীর কাহিনী, যিনি সাম্প্রতিক সময়ে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ করা হচ্ছে সেই বিষয়ে অনলাইনে তিনি গড়ে তুলেছেন এক প্রতিবাদ। হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন হ্যান্ডস অফ মাই হিজাব। আসুন শোনা যাক তার কাহিনী। ১৬ বছর বয়সী মেরি মে চৌরাক একজন ধর্মপ্রাণ মুসলমান, যিনি হিজাব পরিধানকে হজরত মোহাম্মদের প্রতি তাঁর নিষ্ঠার প্রকাশ হিসেবে বিবেচনা করেন। তবে ফরাসি সেনেটরদের সাম্প্রতিক একটি প্রস্তাব তাকে জনসম্মুখে হিজাব পরিধান করা থেকে বিরত রাখতে পারে। ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে শক্তিশালী করার জন্য এবং ১৮ বছরের কম বয়সী মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য একটি বিচ্ছিন্নতাবাদ বিরোধী বিল সংশোধন করার কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং হ্যাশট্যাগ হ্যান্ডস অফ মাই হিজাব অর্থাৎ আমার হিজাবে হাত দেবেন না এর অধীনে একটি অনলাইন প্রতিবাদ গড়ে তোলা হয়েছে, যা কিনা ফরাসি সীমানা ছাড়িয়ে ভাইরাল হয়েছে।
J'espère que cette loi du coup ne passera pas. Comme ça, j'aimerais continuer à porter mon hijab du coup dans l'espace public, etc.
Et j'espère aussi Chorak bolen eti amar porichoyer ekti ongsho amake hijab chharte baddho kara apomanjonok. Ami bujhte parina tara boishommulok kono ain keno pash korte chay. একটি কঠোর ধর্মনিরপেক্ষ দেশ এবং ইউরোপের বৃহত্তম মুসলিম সংখ্যালঘুদের বাসস্থান হবার পরেও ধর্ম এবং ধর্মীয় পোশাক নিয়ে ফ্রান্সে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ফ্রান্স ২০০৪ সালে রাষ্ট্রপরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করে। এরপর ২০১০ সালে সড়ক, পার্ক, গণপরিবহন এবং প্রশাসনিক ভবনগুলোতে নিকাব নিষিদ্ধ করে। সংশোধনীটি সমস্ত ধর্মীয় প্রতীকগুলির সাথে সম্পর্কিত, যদিও বিরোধীরা বলছেন এটি মুসলিমদের লক্ষ্য করে। সেনেটর ক্রিশ্চিয়ান বেলহাক প্রতিনিধি পরিষদের উচ্চকক্ষের উদ্দেশ্যে বলেন, সেনেটর ক্রিশ্চিয়ান বেলহাগ বলেন, কোন ধর্মনিরপেক্ষ দেশে এটি সহ্য করা সম্ভব নয় যে শিশুরা ইসলামিক পোশাক পরিধান করে ঘুরে বেড়াবে। তিনি বলেন, পিতামাতাদের তাদের বাচ্চাদের ওপর অনুশাসন চাপানো উচিত নয়। একদল তরুণী তাদের ঘর থেকে শুরু করেন অনলাইনে প্রতিবাদ। শুরুতে সংখ্যায় কম থাকলেও এখন এই গ্রুপে রয়েছে ২০০র বেশি মহিলা। হ্যান্ডস অফ মাই হিজাব ফরাসি অনুবাদ করার সিদ্ধান্ত নেওয়ার কারণটি, এই মহিলাদের গ্রুপটি জানান যে ফরাসি জনগণ, ফরাসি প্রতিষ্ঠান এবং মিডিয়াতে যেন এটি ফরাসি ভাষায় প্রচার করা হয়। এমনকি যদি এটি আন্তর্জাতিকভাবে অনুরণন করে তবে ফরাসি হ্যাশট্যাগ দিয়ে যেন এটি করা হয়, তা ছিল তাদের কাছে গুরুত্বপূর্ণ। ফ্রান্সে হ্যাশট্যাগটি মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তিরা যেমন মারিয়াম সেফরাউই, যার ইনস্টাগ্রামে ৭৮,২০০ অনুসারী রয়েছে, যিনি সামাজিক মাধ্যমে মায়রা বেলি নামে পরিচিত। স্ট্রাসবুর্গের মেডিকেল শিক্ষার্থী মোনা এল মাশৌলি বলেন, রাজনীতিবিদরা এক কাল্পনিক অত্যাচার থেকে আমাদের রক্ষা করতে চায়, তবে তারাই আমাদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন সতর্ক করেছেন যে ইসলাম ধর্ম প্রজাতন্ত্রের ঐক্যকে ক্ষুণ্ণ করছে। তাঁর সরকারের বিচ্ছিন্নতাবাদ বিরোধী আইনে জোরপূর্বক বিবাহ এবং কুমারিত্ব পরীক্ষার বিরুদ্ধে অভিযান চালানোর বিধান রয়েছে এবং ধর্মীয় সংগঠনের ওপর কঠোর নজরদারি অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিকভাবে নাবালিকাদের প্রকাশ্যে হিজাব পরা থেকে বিরত থাকার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। রক্ষণশীল অধ্যুষিত সেনেট এই সংশোধনীটি যুক্ত করেছে পাশাপাশি আরও দুটি আইন, যেখানে মায়েরা বাচ্চাদের স্কুলের শিক্ষা সফরে যাওয়ার সময় হিজাব পরতে পারবেন না এবং পূর্ণ দেহের বুরকিনি সুইমস্যুট নিষিদ্ধ করা হয়েছে। সংসদের দুটি চেম্বার থেকে একটি যৌথ কমিটি সংশোধনী নিয়ে বিতর্ক করবে এবং বিলটি হয়তো যুক্ত নাও হতে পারে। তবে হিবা লচেত্রের মতে, যা ক্ষতি হবার তা হয়ে গেছে। তিনি বলেন, ফ্রান্সে আমাদের নারীদের দেহ, আমাদের পছন্দ এবং বিশ্বাসের ওপর সর্বক্ষণ নজরদারির লক্ষণ এটি। তিনি বলেন, যখন আমি জানতে পারলাম যে সেনেট এই আইনের প্রতি সমর্থন জানিয়েছে, তখন বুঝতে পারলাম এটি আনুষ্ঠানিকভাবে আইন করার সম্ভাবনা রয়েছে এবং হিজাব নিষিদ্ধ করা হতে পারে। আমি অবাক হয়েছি কিন্তু ভয়ও পেয়েছি, কারণ আমি অনুভব করেছি যে আমার ধর্মীয় স্বাধীনতা পেতে 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আশা করি এই আইনটি যেন পাশ না হয় এবং আমি যেন সর্বসাধারণের মাঝে হিজাব পড়তে পারি। আরও আশা করি আমাদের ঘিরে যে বিতর্কগুলো রয়েছে তা ভবিষ্যতে যেন বন্ধ হয় এবং লোকেরা আমাদের বিশ্বাসকে শোষণ করার চেষ্টা যেন বন্ধ করে। আমাদের কাছ থেকে আমাদের অধিকার, আমাদের বিশ্বাস, আমাদের পছন্দ সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা যেন বন্ধ হয়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নারীকণ্ঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। পৃথিবীর সর্বত্র কোভিড মহামারী পরাস্ত করতে বিশ্বকে একত্রিত হতে হবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নেতৃত্ব দিতে হবে। অ্যান্টনি ব্লিংকেন, বিশ্বের কোন দেশ হিসেবে ভ্যাকসিন উদ্ভাবন ও উন্নয়ন, সরকারসমূহ ব্যবসা ও মহামারীকে সম্পূর্ণ পরাস্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে বিশাল সরকারি উদ্যোগের আয়োজন করতে পারবে, বিশ্বের কোন দেশ তা করতে সমর্থ হবে না। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন তার কথায়, মানব জীবনের এই মারাত্মক মহামারী অবসানে সহায়তা করে বিশ্বের কাছে আমরা আরও একবার দেখাতে পারি যে আমেরিকার নেতৃত্ব ও আমেরিকার উদ্ভাবন কি নজির রাখতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখেছে। অ্যান্টনি ব্লিংকেন, কংগ্রেস সাম্প্রতিক সময়ে আমেরিকার কোভিড নাইন্টিনের বিরুদ্ধে বিশ্বজনীন সাড়া বাবদ $11 বিলিয়ন সহায়তা দিয়েছে, যে অর্থ আমরা কয়েকটি খাতে ব্যবহার করব, যেমন জীবন রক্ষার্থে বৃহত্তর ও সমতাভিত্তিক ভ্যাকসিনের ব্যবহার, কোভিড মহামারীর আনুষঙ্গিক প্রভাব যেমন ক্ষুধার জ্বালা দূর করতে এবং মহামারীর প্রস্তুতিতে দেশগুলিকে সহায়তা দিতে। এ যাবৎ বিশ্ব স্বাস্থ্য উদ্যোগে পৃথিবীর বৃহত্তম দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্র কোভ্যাক্স টিকা কর্মসূচিতে $2 বিলিয়ন সহায়তা দিয়েছে, যে কর্মসূচির মাধ্যমে নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশগুলিতে সরবরাহ করা হবে। এছাড়াও যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলি তাদের প্রতিশ্রুতি পালনের সাপেক্ষে আরও $2 বিলিয়ন দিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তার নিকটবর্তী দুটি প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোতে ভ্যাকসিন সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্র তার বিশ্বজনীন প্রস্তুত ও সরবরাহকারী অংশীদারদের সঙ্গে নিশ্চিত করতে চায় যে বিশ্বের সর্বত্র সবার জন্যই যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন সুলভ করা হবে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, চূড়ান্তভাবে ভবিষ্যতের মহামারী মোকাবেলায় যা প্রয়োজন যুক্তরাষ্ট্র তা করতে প্রস্তুত থাকবে। অ্যান্টনি ব্লিংকেন, সেই লক্ষ্য অর্জনে প্রতিটি দেশকে স্বচ্ছতা, তথ্য ভাগাভাগি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শের প্রতি প্রতিশ্রুত থাকতে হবে। আমাদেরকে একই ধারার অর্থায়ন, ক্ষমতা বৃদ্ধি ও দায়বদ্ধতা বজায় রাখতে হবে, যেন সকল দেশসমূহ পরবর্তী সংক্রমণের প্রাদুর্ভাবের বেলায় দ্রুত ব্যবস্থা নিতে পারে। আমাদেরকে এই মহামারীর সূত্রপাতের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত চালাতে হবে, যাতে করে আমরা এ ব্যাপারে জানতে পারি, শিখতে পারি এবং এটা যেন আর না ঘটে। এসব লক্ষ্যে পৌঁছতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বিশ্বজনীন কোভিড নাইন্টিন মোকাবেলা ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য গেইল স্মিথকে সমন্বয়কারী হিসেবে মনোনীত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন তার কথায়, বড় কিছু একটা ভাববার বা একনিষ্ঠভাবে করার জন্য এটা এক গুরুত্বপূর্ণ সময়। যুক্তরাষ্ট্র সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.